বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 19 সেপ্টেম্বর, 4 আশ্বিন এবং ফার্সি 28 শাওয়াল। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের সর্বায়ত 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের সর্বায়ত 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর লক্ষ্যে তালেবানের নতুন ট্রানজিট তৈরির ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা এবং ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কা নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। অপপ্রচারে কান না দিতে পুলিশ প্রধানের আহ্বান। অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিস্তার ঠেকাতে ফিলিস্তিনের হামাসের আহ্বান। আলাক্সা মসজিদের পরিচালককে আটক করেছে ইহুদিবাদী সেনারা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। সরকারের বিরুদ্ধে দুর্নাম রটনা সহ্য করা হবে না বলে জানালেন ওবায়দুল কাদের। এবং ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ। তৃণমূল কংগ্রেসকে ঘায়েল করতে কয়েকটি সংস্থার অতি সক্রিয়তার অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে মারা যাওয়া তরুণী মাহসা আমিনীর মৃত্যুর কারণ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যেসব অভিযোগ করা হচ্ছে তাকে গুজব, অপপ্রচার এবং বানোয়াট বলে মন্তব্য করেছেন তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন রাহিমি। এসব গুজবে কান না দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তেহরানে সামাজিক ও নৈতিক নিরাপত্তার টহল রয়েছে কয়েক বছর ধরে। এই টহলের উদ্দেশ্য হল নৈতিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করা। যাদের পোশাক আশাক রাস্তায় ঘুরে বেড়ানোর মতো শালীন নয় তাদেরকে নৈতিক নিরাপত্তা পুলিশের সদর দফতরে নেওয়া হয়। মাহসা আমিনীকে সেখানে নেওয়ার পর তিনি এক মহিলা পুলিশের কাছে তার পোশাকের ত্রুটি কোথায় তা জানতে চায়। মহিলা পুলিশ তাকে বলেছিল মাহসার সালোয়ার এবং বোরকা দুটোতেই সমস্যা ছিল। সেই মুহূর্তেই আমিনীর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক মিনিটেরও কম সময়ের মধ্যে নার্স এবং পুলিশ মাহসা আমিনীর সেবায় উপস্থিত হন এবং অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার ব্যবস্থা করে। মাহসা আমিনীকে অনতিবিলম্বে নিকটতম স্পেশালাইজড হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার চিকিৎসার ব্যাপারে কোনোরকম ত্রুটি হয়নি বলে তিনি জানান।
এদিকে ইরানে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া তরুণী মাহসা আমিনীর পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট বলেছেন তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে এই তদন্তের খোঁজ খবর রাখছেন। 22 বছর বয়সী আমিনীর মৃত্যুর সময় প্রেসিডেন্ট রাইসি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান সফরে ছিলেন। তিনি দেশে ফিরে গতকাল আমিনীর বাবা মার সঙ্গে ফোনে কথা বলেন। তাদেরকে শোক ও সমবেদনা জানিয়ে রাইসি বলেন, তিনি মাহসার মৃত্যুর ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদিকে নির্দেশ দিয়েছেন। এর আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াহিদি সাংবাদিকদের জানান, মাহসা আমিনীর মৃত্যুর কারণ জানার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিস্তার ঠেকানোর জন্য ফিলিস্তিনি জনগণকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গাজাভিত্তিক সংগঠনটি বলেছে, সম্ভাব্য সব উপায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম রোববার গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইহুদিবাদী সরকার জর্দান নদীর পশ্চিম তীরের খিরবেত ইহমির অঞ্চলের বিশাল এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। এই বেষ্টনীর ভেতরের অংশে অদূর ভবিষ্যতে উপনিবেশবাদী বসতি গড়ে তোলা হবে। ফাউজি বারহুম বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি ও পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল দীর্ঘকাল ধরে যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে খিরবেত ইহমির অঞ্চলের বিশাল এলাকা জবরদখল করা হচ্ছে। বারহুম বলেন, এ ধরনের অপরাধযোগ্য আর বিনা প্রতিবাদে ছেড়ে দেওয়া হবে না। হামাসের এই নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পিত জাতিগত শুদ্ধি অভিযান কখনোই সফল হবে না। ফিলিস্তিনি জাতি ছিল, আছে ও থাকবে এবং তারা ইহুদিবাদী জবরদখলকারীদের কবল থেকে একদিন তাদের মাতৃভূমি মুক্ত করে ছাড়বে। এদিকে মুসলমানদের প্রথম কেবলা আলাক্সা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানিকে আটক করেছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিন আল ইয়াম নামের একটি টিভি চ্যানেল আজ এই খবর দিয়েছে। টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা কিসওয়ানিকে আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এছাড়া তার বাড়ির নানা জিনিসপত্রও জব্দ করেছে দখলদার সেনারা। মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি সবসময় ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তিনি কিছুদিন আগেও গোটা বিশ্বের মুসলমানকে মসজিদ ঘিরে ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। কিসওয়ানি বলেছেন, পবিত্র আলাক্সা মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। তিনি আরও জানান, এখনই এসব খনন কাজ বন্ধ করতে হবে। ধ্বংসাত্মক খনন কাজ বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। মসজিদের নিচেও খনন কাজ চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তার মতে, মসজিদুল আকসার ক্ষতি হয়ে গেলে ধর্মযুদ্ধের সূচনা হবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। 2022 সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে সবশেষ 2016 আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেয়েদের। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সাফল্য বাংলাদেশ পায় শুরুতেই। দারুণ পারফরম্যান্স দেখিয়ে মাত্র 14 মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আজকের বিজয়ের মধ্য দিয়ে ঘুচল 19 বছরের শিরোপা খরা। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে 2003 সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘদিনের বিরতি, অবশেষে মেয়েদের হাত ধরে এলো সাফের শিরোপা। টুর্নামেন্টে 8 গোল করে সেরার মুকুট পরেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিচ্ছিন্নভাবে এখানে ওখানে দু একটা ঘটনা ঘটিয়ে সরকারের দুর্নাম সহ্য করা হবে না। আজ ঢাকায় এক দলীয় বৈঠকে তিনি একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দলের নেতাকর্মীদের হত্যা ও সভা সমাবেশে হামলা মামলার প্রতিবাদ এবং জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির আন্দোলন জোরদার করার পর থেকেই ক্ষমতাসীন দল পাল্টা শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে। এছাড়া পুলিশকেও ব্যবহার করা হবে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে, 100 মামলা রুজু হয়েছে। এ নিয়ে জনমত সরকারের বিপক্ষে যাওয়ার বিষয়টি আজ করতে পেরে আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সাথে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সভাপতিত্ব করে ওবায়দুল কাদের জানান, বিচ্ছিন্নভাবে এখানে ওখানে দু একটা ঘটনা ঘটিয়ে আজকে সরকারের দুর্নাম, আওয়ামী লীগের দুর্নাম, এগুলো যারা করবে সহ্য করা হবে না। ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনার সুযোগ নিয়ে বিএনপি সকালে ঘুম থেকে উঠে চলে যায় বিভিন্ন দূতাবাসে, গিয়েই নালিশ। বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি, দেশের মানুষের কাছে যতটা না করে তার চেয়ে বেশি নালিশ করে বিদেশিদের কাছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বলেছেন, সরকার নিজেরাই দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বাংলাদেশের মানুষ যখন তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, তখন তারা সন্ত্রাস, হত্যা এবং সভাপণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। বিধানসভায় এই নিন্দা প্রস্তাব এনেছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। আজ সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাপস রায় একযোগে ওই নিন্দা প্রস্তাব আনেন বিধানসভায়। 189-64 ভোটে ওই প্রস্তাব পাশ হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং সিবিআই। এর ফলে রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। এ সম্পর্কে আজ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের তীব্র সমালোচনা করলেও তাৎপর্যপূর্ণভাবে ওই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা না করে তাকে কার্যত ছাড় দিয়েছেন। মমতা বলেন, সিবিআই এখন প্রধানমন্ত্রীর দপ্তরে নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছে, কিন্তু তোমরা বুনোল হলে আমি বাঘা তেঁতুল বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বেইজিং আজ ঘোষণা করেছে তারা এক ও অখণ্ড চীনকে বিভাজনের কোনো তৎপরতা সহ্য করবে না এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার তাদের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বাইডেন গতকাল এক সাক্ষাৎকারে দাবি করেছেন চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এর প্রতিক্রিয়ায় বলেন, বাইডেনের বক্তব্য মার্কিন নীতির চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন হতে সাহায্য করবে না বলে আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটারও বড় লঙ্ঘন এই বক্তব্য। এই বক্তব্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিচ্ছে বলেও দাবি করেছেন চীনা মুখপাত্র। আমেরিকা অখণ্ড চীনকে বিভাজিত করার চেষ্টা করলে চীনও বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক চীন নীতি অনুসারে তাইওয়ান চীনের অংশ, কিন্তু বহুদিন ধরেই ওয়াশিংটন তাইওয়ানে অস্ত্র বিক্রি করে আসছে এবং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। সীমান্ত সংঘর্ষের জন্য কিরগিজিস্তানকে দায়ী করেছে তাজিকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে তারা আগ্রাসনের শিকার হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কিরগিজ সেনারা সীমান্তবর্তী এলাকার নানা শিক্ষা প্রতিষ্ঠান ও উপশহর সহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ পর্যন্ত তাদের 46 জন প্রাণ হারিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। দুশাম্বের এই বিবৃতির সঙ্গে একমত নয় কিরগিজিস্তান। এক বিবৃতিতে কিরগিজ সীমান্তরক্ষী বাহিনী হামলার জন্য তাজিকিস্তানকে অভিযুক্ত করে বলেছে, তাজিকিস্তানের চালানো হামলা ঠেকানো অব্যাহত রেখেছেন তাদের সেনারা। কিছু এলাকায় তুমুল লড়াই চলছে বলেও জানানো হয় বিবৃতিতে। বিভিন্ন সূত্র জানিয়েছে, কিরগিজিস্তানের সঙ্গে সর্বশেষ সীমান্ত সংঘর্ষে তাজিকিস্তানের যে 46 জন নাগরিক নিহত হয়েছে তার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া কিরগিজিস্তানের অন্তত 59 জন নাগরিক নিহত হয়েছে। সব মিলিয়ে এই সংঘর্ষে নিহতের সংখ্যা অন্তত 105, এছাড়া আহত আরও বহু মানুষ। আমেরিকার বেশিরভাগ মানুষ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে খারাপ মনে করছে এবং এই পরিস্থিতিতে তারা সরকারের প্রতি নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি সেন্টার পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া শতকরা 72% মানুষ মনে করেন দেশের অর্থনীতি ভুল পথে পরিচালিত হচ্ছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন বাড়াতে একটি নতুন ট্রানজিট রুট তৈরির ঘোষণা দিয়েছে তালেবান। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী বাবুল আক্তার।
ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক লেনদেন বাড়াতে একটি নতুন ট্রানজিট রুট তৈরির ঘোষণা দিয়েছেন তালেবান কর্মকর্তারা। তালেবানের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান মৌলভী ফাজল মোহাম্মদ ফাজলি জানিয়েছেন, সিল্ক ব্রিজ রোডের পাশে একটি নতুন রাস্তা নির্মাণের সাথে সাথে ইরান ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ত্বরান্বিত হবে। ইরান এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা উন্নয়নের জন্য যোগাযোগের বিভিন্ন উপায় রয়েছে। এক্ষেত্রে সিল্ক সেতু ছাড়াও হেরাত হাফ রেললাইনের কথা উল্লেখ করা যেতে পারে এবং এই লাইনের 4টি অংশ রয়েছে। ইরান সরকার এই রেললাইনের 3টি সেকশন নির্মাণ করেছে। চতুর্থ অংশটি আফগানিস্তানের ভেতরে পড়েছে, যার নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। যদিও আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর কাবুল এবং তেহরানের মধ্যে বাণিজ্যিক বিনিময় 20% কমেছে, তবে তালেবান সরকার সম্প্রতি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য $3 বিলিয়ন পর্যন্ত উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান সরকার। আফগান বিশেষজ্ঞ সাকিবা হাশিমি বলেছেন, ইরান সবসময় আফগানিস্তানের জনগণের পাশে ছিল এবং বর্তমান পরিস্থিতিতে দেশটির জনগণের জন্য সহযোগিতা আরও বেশি প্রয়োজন। এছাড়া সাংস্কৃতিক এবং নিরাপত্তার মতো সাধারণ বিষয় ইরান ও আফগানিস্তানকে দিন দিন কাছাকাছি নিয়ে আসছে বলেও মনে করেন সাকিবা হাশিমি। সমুদ্রে আফগানিস্তানের প্রবেশাধিকারের সুবিধা না থাকায় দেশটিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য ইরানের পরিবহন রুট ব্যবহার করতে হয়। চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তান তার এই প্রয়োজন ভালোভাবেই মেটাতে পারেন। আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ আমিন রাজানজাদ বলেছেন, তালেবানরা এদেশের ক্ষমতায় পুনর্বহাল হওয়ার পর আফগানিস্তান থেকে অনেক দেশ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান একমাত্র দেশ যে মানবিক দৃষ্টিকোণ থেকে আফগান জনগণকে স্বাভাবিকভাবে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। যাই হোক, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তার জোরদার করায় আফগান ব্যবসায়ী শ্রেণীর মধ্যে এতে শান্তি ফিরে এসেছে।
তারা এখন ইরানের সাথে যোগাযোগের পথ প্রসারিত করে বাণিজ্য ও লেনদেনের পরিমাণ বাড়ানোর সুযোগ পেতে পারেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে এডিস মশার প্রজনন বাড়ার ফলে ফের ডেঙ্গু জ্বরের সংক্রমণ বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 45 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনার সংক্রমণও বেড়েছে। তো বাংলাদেশে ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি নিয়ে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বর্ষা ঋতু বিদায় নিলেও মাঝে মাঝে বৃষ্টি আর যত্রতত্র জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে, তাই ফের বাড়ছে এডিস বাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 45 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে 392 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় 1102 জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন 381 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 11,569 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 10,041 জন। এ সময় ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন,
এই এপ্রিল মে থেকে কিন্তু ডেঙ্গু শুরু হয়, সেপ্টেম্বর অক্টোবর এমনকি শীতের আগ পর্যন্ত বোধহয় চলতেই থাকবে আর কি। তবে এবার একটু ব্যতিক্রম, কারণটা হলো এবার দেখবেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেই যেখানে পানি জমে ওখানে যে ডেঙ্গু যে মশা, সবাই জানি আমরা এডিস মশা, বৃষ্টি পানি যেখানে জমে ওই মশাগুলো ডিম পালে। একটা মশা থেকে শত শত মশা তৈরি হয়, প্রত্যেকটাই কিন্তু ডেঙ্গু বাহিত মশা হয় আর কি। মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে তারও ব্যবস্থা করতে হবে। সারা বছরব্যাপী মশা মারার তোড়জোড় চালিয়ে যেতে হবে, মশা নির্মূল করতে হবে।
ওদিকে আড়াই বছরের অধিক কাল ধরে চলমান করোনা রোগের সংক্রমণেও সম্প্রতি ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশের 881 ল্যাবরেটরিতে 4,154 নমুনা সংগ্রহ এবং 4,143 নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার পাওয়া গেছে 12.72%। এই অবস্থায় সংক্রমণ রোধের স্বাস্থ্যবিধি অনুসরণ সহ নতুন 5টি সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন। প্রিয়জন, সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠান শুরু করব একটি বাণী শুনিয়ে। ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, মানুষের অন্তর একটি আয়নার মতন, প্রতিটা পাপকর্মের সাথে সাথে এতে একটি করে দাগ পড়তে থাকে এবং এভাবে দাগ পড়তে পড়তে শেষমেশ এমন অবস্থা হয়ে যায় যে খোদার নাফরমানি ছাড়া একটি দিনও পার হয় না।
আমরা সবাই পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব, এ প্রত্যয় ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি বিধানচন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, প্রিয়জন, রেডিও তেহরানের একটি অসাধারণ অনুষ্ঠান। এখানে আমরা অনুষ্ঠান সম্পর্কিত আমাদের মতামত জানিয়ে থাকি আর রেডিও তেহরান আমাদের পাঠানো মতামতগুলো খুবই মূল্যায়ন করে থাকে, তাই তো নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত না পাঠিয়ে থাকতে পারি না। 29 আগস্ট প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানে বাচিক শিল্পী শিমুল মুস্তফার কণ্ঠে কবি জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি অসাধারণ লেগেছে। এমন সুন্দর সুন্দর কবিতা পাঠ আগামীতেও শুনতে চাই।
প্রিয়জন সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগলো। আর চিঠিপত্রের এই আসরে আপনি কোন কোন কবিতা বা গান শুনতে চান তা লিখে জানালে প্রচার করতে সুবিধা হবে। তো চমৎকার চিঠিটির জন্য বিধানচন্দ্র টিকাদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে,
আর পাঠিয়েছেন তরুণ মিত্র, তাই না?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। তরুণদা অনেকদিন পর আমাদের কাছে মেল পাঠালেন।
তো উনি কি লিখেছেন, শ্রোতাদেরকে পড়ে শোনান না?
হ্যাঁ হ্যাঁ, পড়ছি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগকে আমাদের অন্তরে ধারণ করেছে, কারণ এই বেতার নিরপেক্ষতাকে প্রাধান্য দেয়। এটি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার চাবিকাঠি। রেডিও তেহরান শ্রোতাদের কথা ভেবে এখনও শর্টওয়েভে অনুষ্ঠান চালু রেখেছে, যা প্রশংসার দাবিদার। চিঠির একাংশে তিনি জানিয়েছেন, গত 27 আগস্ট কলকাতায় একটি শ্রোতা সম্মেলনে বাংলা বিভাগের ভারত মনিটর নাজিমউদ্দিন রেডিও তেহরান বাংলা বিভাগের কিছু উপহার সামগ্রী বিতরণ করেছেন, সেই সাথে তিনি তার ইরান ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তরুণ মৈত্রকে ধন্যবাদ চমৎকার একটি বিষয় আমাদের কাছে লিখে জানানোর জন্য। আশা করি মাঝে মধ্যে এভাবেই লিখবেন। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার খোরাদাইর গ্রামের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে ফয়সাল আহমেদ শিপন লিখেছেন পরের মেইলটি। তিনি বাংলাদেশের সমসাময়িক একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, 5 টাকা করে জ্বালানি তেলের দাম কমায় জনগণের স্বার্থ রক্ষা হয়নি বলে মনে করি, কারণ এতে না কমবে পরিবহনের ভাড়া, না কমবে কোনো পণ্যের দাম, মাঝখান থেকে পরিবহন মালিকরা ও ব্যবসায়ীরা লাভবান হবেন। এতে জনগণের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার উপায় থাকল না।
ফয়সাল আহমেদ শিপনের মতামতটি তুলে ধরা হলো, আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।
বাংলাদেশের কুমিল্লার ঝাঁকুনিপাড়া থেকে মাহফুজুর রহমান মাহফুজ পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা খুবই জনপ্রিয় একটি মাধ্যম, তাই ইরানে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা আছে কি না তা জানতে ইচ্ছে করছে। আপনাদের নিকট অনুরোধ, ইরানে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা থাকলে তার বিস্তারিত প্রতিবেদন প্রচার করবেন।
ভাই মাহফুজ, ইরানে মোবাইল ব্যাংকিং নিয়ে আলাদা কোনো প্রতিবেদন প্রচার করার সুযোগ নেই, তবে হ্যাঁ, সারা বিশ্বের মতো ইরানেও মোবাইল ব্যাংকিং খুবই জনপ্রিয়। এদেশের সবগুলো ব্যাংকই মোবাইল ও ইন্টারনেটে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যাংকের বাইরেও কিছু প্রতিষ্ঠান মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওয়াপাড়া শিমুলিয়া থেকে নিজামউদ্দিন শেখ পাঠিয়েছেন এবারের মেইলটি। দীর্ঘ বিরতির পর পাঠানো এই মেইলে তিনি 1 সেপ্টেম্বর প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। লিখেছেন পবিত্র কোরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, রংধনু, কথাবার্তা সহ সমস্ত অনুষ্ঠান শুনলাম, কিন্তু আশরাফ ভাইয়ের গ্রন্থনা ও প্রযোজনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ছিল অনবদ্য। প্রিয় কবির লেখা কবিতা, ছড়া, গান এমন সুন্দরভাবে পরিবেশিত হলো যা ভাষায় প্রকাশে আমি ব্যর্থ। আমার প্রিয় কবিকে নিয়ে অসাধারণ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
একই অনুষ্ঠানের প্রশংসা করে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হল প্রিয়জন, আর দ্বিতীয় জনপ্রিয় অনুষ্ঠান হল রংধনু আসর। রংধনুর প্রতিটি আসর গল্প, কথিকা ও শিশুদের গান আবৃত্তিতে ভরপুর থাকে। 1 সেপ্টেম্বরেও তার ব্যতিক্রম হয়নি। ওই দিন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি তথ্যবহুল কথিকা প্রচারিত হয়। অনুষ্ঠানটি এতটাই প্রাণবন্ত ছিল যে মনে হচ্ছিল কথিকা নয়, যেন একটা ছায়াছবি দেখছি। হৃদয় নিংড়ানো এমন একটি তথ্যবহুল অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে চমৎকার মতামত জানানোই নিজামুদ্দিন শেখ ও সাদত হোসেন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে প্রেরণা দিয়ে যাবেন।
আচ্ছা, বেশ কিছু চিঠির জবাব তো দেয়া হলো, এবার না হয় সরাসরি কোন শ্রোতা বন্ধুর মতামত শোনা যাক।
হ্যাঁ, ভালো কথা মনে করেছেন আপনি। এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশের এক শ্রোতা বোনের সঙ্গে। প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি মিতু ফারিয়া, মিরপুর, ঢাকা থেকে।
বোন মিতু ফারিয়া, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে হলো?
2020 সালে ডিসেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে রেডিও তেহরান সম্পর্কে আমি জানতে পারি।
আচ্ছা, রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
রেডিও তেহরানের প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে প্রিয়জন, রংধনুর আসর, সুন্দর জীবন, সুখের নীর, কোরআনের আলো, ইরান ভ্রমণ সহ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।
আপনি রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। IRIB ফ্যান ক্লাবের সেদিনের আয়োজন আপনার কেমন লেগেছিল?
আমার রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সেদিনের আয়োজনটিতে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনুষ্ঠানটি ছিল আমার জীবনের প্রথম রেডিও তেহরানের কোনো আয়োজনে অংশগ্রহণ করা। রেডিও তেহরানের অজস্র শ্রোতাদের সাথে দেখা হওয়া এবং রেডিও তেহরানের আশরাফ ভাইকে পেয়েও বেশ ভালো লেগেছিল।
রেডিও তেহরানের মান উন্নয়নে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
রেডিও তেহরানের মান উন্নয়নের শ্রোতাদের সাথে আরও নিবিড় সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে সমোপযোগী অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখা।
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলবো, রেডিও তেহরান নিয়মিত শুনুন, লিখুন এবং সবসময় পাশে থাকুন রেডিওর। ধন্যবাদ।
তো প্রিয়জনের আজকের আসরে অংশ নেওয়ার জন্য বোন মিতু ফারিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
শ্রোতা বন্ধুরা, এবার আমরা রেডিও তেহরানের 40তম বর্ষপূর্তি উপলক্ষে লেখা একটি স্মৃতিচারণমূলক প্রবন্ধের চুম্বক অংশ তুলে ধরব। এটি পাঠিয়েছেন বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল থেকে মৌলবীর ডাঙ্গা বিশ্ববিদ্যালয় শ্রোতা সংঘের পরিচালক খন্দকার এইচ আর হাবিব। তিনি লিখেছেন, 1989 সালের 24 জুলাই নৈশ অধিবেশনে কোরআন তেলাওয়াত ও বাংলা তর্জমা অনুষ্ঠানের মুগ্ধতায় অভিভূত হই। রেডিও তেহরানের সঙ্গে আমার প্রথম সম্পর্কের সূত্রপাত। রাষ্ট্রীয়ভাবে এটি মুসলিম দেশের বেতার হওয়া সত্ত্বেও সকল ধর্মের শ্রোতাদের প্রতি শ্রদ্ধাশীল ও ধর্মনিরপেক্ষতা বজায় রেখেই সকল ধর্মবিশ্বাসী শ্রোতাদের আস্থা অর্জনে সদাতৎপর। সেই সঙ্গে তামাম দুনিয়ার ইসলাম ও মুসলমানের কথা বলিষ্ঠভাবে প্রচার করে দৃঢ়তা ও ন্যায়ের ভূমিকায় অগ্রগামী পদচারণা অব্যাহত রেখেছে। বিশ্বের অন্যান্য বেতারের কর্মীরা বড় বেশি যান্ত্রিক, পক্ষান্তরে IRIB সংশ্লিষ্টদের আছে যথেষ্ট ঐকান্তিক আন্তরিকতা সহ পরম মমত্ববোধ, তাই শ্রোতাদের সহজেই কাছে টেনে নেয় রেডিও তেহরান।
সিনিয়র শ্রোতা খন্দকার এইচ আর হাবিবের কথাগুলো বেশ ভালো লাগলো। তার পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটের মতামত বিভাগে প্রকাশ করা হয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে, আর পাঠিয়েছেন SM নাজিমউদ্দিন। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ঝুলিতে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সমাহার আমাকে মুগ্ধ করে তোলে। সপ্তাহের বিভিন্ন দিন নানা স্বাদের অনুষ্ঠানের পশ্চাৎ সাজিয়ে আমাদের সামনে হাজির করে রেডিও তেহরান। গত 25 আগস্ট 2022 বৃহস্পতিবারের সাপ্তাহিক পরিবেশনা ছোটদের রংধনু অনুষ্ঠানের কয়েকটি শিক্ষণীয় বিদেশি গল্প শুনলাম। অনুষ্ঠানে বাংলাদেশের পঞ্চগড়ের ছোট্ট বন্ধু আফিয়া এবনাত ইলার কণ্ঠে কবি সুকুমার রায়ের লেখা বিখ্যাত কবিতা জীবনের হিসাব বেশ ভালো লেগেছে। শিশু কিশোরদের জন্য এই অনুষ্ঠানটি পরিবেশিত হলেও বড়দের জন্য সমান উপযোগী বলে মনে করি। চিঠির শেষ অংশে নাজিম ভাই একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন রংধনু আসরে যে ছোট্ট সোনামণি ঘোষণা দেয় তার পরিচয় কি।
রংধনু আসরে যে ছোট্ট বন্ধুর রেকর্ডকৃত ঘোষণাটি বাজিয়ে শোনানো হয় তার নাম নাদিয়া। সে একাধিকবার আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছিল এবং রংধনু আসরে গানও শুনিয়েছিল। তার বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। তো রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশের পাশাপাশি প্রশ্ন করায় নাজিমউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম আব্দুর রাজ্জাক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের সাথে আমার পরিচয় দীর্ঘ 20 বছর আগে থেকে। যেদিন লেখা শুরু করি তার কিছুদিনের মধ্যেই ইরান থেকে শুভেচ্ছা চিঠি আর বিভিন্ন স্টিকার ম্যাগাজিন পেয়েছিলাম। এছাড়া রেডিও তেহরান থেকে পূর্বে আমার ঠিকানায় মহাগ্রন্থ আল কোরআন পাঠানো হয়েছিল, যা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। রেডিও তেহরান সামনের দিকে এগিয়ে চলুক, সবার ভালোবাসা নিয়ে, এটাই প্রত্যাশা।
স্মৃতিচারণমূলক লেখাটির জন্য আব্দুর রাজ্জাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের বর্তমান অনুষ্ঠানমালা সম্পর্কেও লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান। প্রভু শিরোনামের গানটি লিখেছেন মারিয়া সুলতানা, সুর করেছেন এবং গেয়েছেন বাংলাদেশের তরুণ শিল্পী ইকবাল হোসেন জীবন।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
আমি যদি কভু ভুলে যাই প্রভু তোমায়, তবে আলোর দেখা দেখিয়ে দিও গো আমায়। তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব, তুমি যে আমার প্রভু তুমি তো রব, যে আমার মালিক তুমি তো সব। আল্লাহু 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 আল্লাহু,
যেতে পারি আমি এ পৃথিবীর ধোকায়, তুমি যদি থাকো পাশে ভুলবো না কভু তোমায়, আমার কসম তোমার কাছে যেও না ভুলে আমায়, তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব, তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব, জন্যে জীবনে জন্ম আমার মৃত্যু আমার, করোনা হতাশ প্রভু দিদার চাই বারে বার, আমার চাওয়া তোমার কাছে যেও না ভুলে আমার, তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব, তুমি যে আমার প্রভু তুমি তো রব, তুমি যে আমার মালিক তুমি তো সব,
গান সহ চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১৯ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গায়াজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে ইসি প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, ভোটে চাইলেও রাজপথে বিএনপিকে ছাড় নয়, বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না ওবায়দুল কাদের বাংলাদেশ প্রতিদিন, বিএনপির সবকিছুতেই হতাশা বললেন তথ্যমন্ত্রী মানব জমিন, ইউক্রেনের দাবি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা আতঙ্ক ইত্তেফাক, মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধির নির্দেশ এখনই সেনা মোতায়েন নয় কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, মাঙ্কি পক্স নিয়ে অতি সাবধানে চীন, বিদেশিদের ছায়া মারাতে বারণ দেশবাসীর আজকাল, প্রতিহিংসা পরায়ণ স্বৈরাচারী সিবিআই ও ইডি কটাক্ষ মমতার আনন্দবাজার পত্রিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে অশালীন আক্রমণ শুভেন্দুর সংবাদ প্রতিদিন।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে ইসি, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর ও প্রথম আলো সহ প্রায় সব দৈনিক লিখেছে। আজ সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। রাজনৈতিক বিতর্কের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তাদের হাতে এখন 1.5 লাখ ইভিএম আছে। একদিনে 150 আসনে ভোট করতে হলে আরও প্রায় 2 লাখ ইভিএম প্রয়োজন। গত আগস্টে ইসির সংলাপে 22টি রাজনৈতিক দল ইভিএম নিয়ে মতামত দিয়েছিল। এর মধ্যে 9টি দল সরাসরি ইভিএম এর বিপক্ষে মত দিয়েছে। আরও 5টি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা বলেছে। কেবল আওয়ামী লীগ সহ 4টি দল ইভিএম এ ভোট চেয়েছে।
রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, গতকাল সন্ধ্যার পর ঢাকার বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি হয়েছে। বিএনপি এই যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি হাতে নিয়েছে, এটা কিসের দাবিতে? বিদ্যুতের দাবিতে? লাইটের নিচে দাঁড়িয়ে তারা কর্মসূচির নামে এইসব নাটক করলে তো সাধারণ মানুষও ক্ষুব্ধ হয়। এখন সাধারণ মানুষ কে বা কারা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে, এর দায় কি আওয়ামী লীগ নেবে নাকি? আওয়ামী লীগ মারামারি খুনোখুনির রাজনীতি সমর্থন করে না দাবি করে হানিফ বলেন, মারামারি খুনোখুনির রাজনীতি বিএনপি করে আসছে।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির মাঠ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ, ফলে বিএনপি সহ বিরোধীদের নির্বাচনে চাইলেও রাজপথে ছাড় দিতে নারাজ ক্ষমতাসীনরা। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেব না।
ইউক্রেনের দাবি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলা আতঙ্ক ইত্তেফাকের, এশিয় নামের খবরে লেখা হয়েছে। ইউক্রেনের দক্ষিণ মিকোলাইভ অঞ্চলে পিভডেন উক্রেনস্কো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার সকালের দিকে রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনার্গোটমের পক্ষ থেকে বলা হয়েছে। তবে হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ক্ষতিগ্রস্ত হয়নি। এই হামলা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হানাদাররা আবার গুলি চালাতে চায়, কিন্তু তারা ভুলে গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি। রাশিয়া পুরো বিশ্বকে বিপজ্জনক করে ফেলছে, দেরি হওয়ার আগেই আমাদের তা থামাতে হবে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে ইউক্রেনের দাবি সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
মিয়ানমার সীমান্তে জনবল বৃদ্ধির নির্দেশ এখনই সেনা মোতায়েন নয়, কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। মিয়ানমার সীমান্তে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সীমান্তে যেখানে জনবল বৃদ্ধি করা প্রয়োজন সেখানেই বৃদ্ধির নির্দেশনাও দেওয়া হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশে পড়ার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশনা দেওয়া হয়। মিয়ানমার সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা এই প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা সেনা মোতায়েনের কথা এই মুহূর্তে ভাবছি না।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার একথা জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য উঠে এসেছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচারের মতো কেলেঙ্কারিতে গত কয়েক মাস ধরেই সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি। সিবিআই ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বারবার এই অভিযোগ করেছে তৃণমূল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই সেই নিন্দা প্রস্তাবের খসড়া প্রকাশ্যে এসেছে। সেখানে সিবিআই এবং ইডিকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন মমতা।
দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের প্রথম ঘটনা ধরা পড়ে চীনে, সেখান থেকে ছড়িয়ে পড়ে গোটা গ্রহে। এদিকে ওই দেশে প্রথম মাঙ্কিপক্সের কেস ধরা পড়েছে। নতুন বিপদ নিয়ে তাই অতি সাবধানী চীন। সেদেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহামারী বিদ্যা বিষয়ক মুখ্য আধিকারিক উ চুন ইউর কথায় তেমনটাই মনে হলো। দেশবাসীর উদ্দেশ্যে তার বার্তা, কোনো বিদেশিকে স্পর্শ করো না।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের সমালোচনায় সরব তৃণমূল। দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য শুভেন্দুর জবাব দেওয়া উচিত বলেই মত ঘাসফুল শিবিরের। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গত 16 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দলীয় কর্মী সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মাকাল ফল বলে কটাক্ষ করেন শুভেন্দু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে জোরালো আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। অপপ্রচারে কান না দিতে পুলিশ প্রধানের আহ্বান। অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিস্তার ঠেকাতে ফিলিস্তিনের হামাসের আহ্বান। আল-আকসা মসজিদের পরিচালককে আটক করেছে ইহুদিবাদী সেনারা। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। সরকারের বিরুদ্ধে দুর্নাম রটনা সহ্য করা হবে না বলে জানালেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। এবং ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস। তৃণমূল কংগ্রেসকে ঘায়েল করতে কয়েকটি সংস্থার অতি সক্রিয়তার অভিযোগ। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।